নমস্কার, শুরু করছি জীবনবাণী। জীবনবাণী সকল শ্রোতা বন্ধুকে জানায় আমাদের প্রীতির শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা কেউই বলতে পারি না এই পৃথিবীতে আমাদের আয়ু কতদিনের। একটাই জীবন, জীবনে বেঁচে থাকার সময় আমাদের সৎ ও সুন্দর জীবনযাপন করা উচিত। আমাদের উচিত আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা। যদি তার কাছে আমরা সমর্পিত হই, তিনি আপনাকে পথ দেখাবেন। প্রিয় বন্ধু, আপনি কি চান ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে উপলব্ধি করতে? আপনি কি চান আপনার হৃদয়কে সমর্পণ করতে? তাহলে দেরি নয়, শুনতে থাকুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে, বড় অহংকার, মানুষ মানুষকে করে সংহার, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ব্যভিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে, আকাশ যেমন ছিল তেমনি আছে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব এগারোর গীত থেকে, যার কিছুটা আলোচনা করেছিলাম গত অনুষ্ঠানের শেষে। এই এগারোর গীত হল ধার্মিকের পরীক্ষা, এবং এই গীতটি সম্ভবত দাউদ যখন সমস্যার মধ্যে পড়েছিলেন, দুঃখ যাতনার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তখন এই গীতটি লিখেছেন। এগারো অধ্যায় এক পদে এই কথা লেখা আছে, আমি সদাপ্রভু শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগের জন্য, এবং তোমার পবিত্র বাক্য যা তুমি আমাদের জন্য দিয়েছ। তুমি আমাদের সঙ্গে কথা বলে চলেছ নিরন্তর, এবং তোমার বাক্যই আমাদের সঙ্গে কথা বলে। তুমি তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে তোমার বাক্যের সত্য জানতে ও বুঝতে এবং উপলব্ধি করতে এবং সেই মতো জীবনে বাধ্য হয়ে চলতে শেখাও। তুমি আমাদের প্রত্যেকের জীবনে অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, এবং তোমার ইচ্ছা পরিকল্পনা দ্বারা চালিত হতে সাহায্য করো। সকল ধন্যবাদ গৌরব মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা যীশুর নামে চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ১১ গীতের এক পদ পাঠ করেছি, যেখানে লেখা আছে, আমি সদাপ্রভু শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। আজকের দিনে মনস্তত্ত্ববিদরা আপনাকে এই প্রকার নির্দেশই দেবেন, তারা বলবেন আপনার এই প্রকার সমস্যা আপনাকে দূরে সরে যেতে হবে, দূরে কোন স্থানে গিয়ে বিশ্রাম করা প্রয়োজন। আমরা দেখি যে দাউদের নিজ পুত্র অবশালম বিদ্রোহ করে তার বিরুদ্ধে গেলেন এবং প্রাণ ভয়ে পালিয়ে যাবার জন্য তার সহকারীরা দাউদকে সেই পরামর্শ দিয়েছিলেন। আর দাউদ বলতে চেয়েছেন, তোমরা যে আমার জন্য কথা বলছ তা সঠিক বলছ না, কেননা আমি জানি ঈশ্বর আমার সহবর্তী। দুই পদে লেখা আছে, কেন দেখো দুষ্টগণ ধনুকে চড়া দিয়েছে, আপন আপন বান গুণে যোগ করিতেছে, যেন সবল চিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে। অবশালম দাউদের পুত্র যখন পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, অবশালমের অনুচর ও অনুসরণকারীরা দাউদকে হত্যা করতে চেয়েছিল। ঐসব প্রজারা ও দাউদের সৈন্যশ্রেণীর কিছু অংশ দাউদেরই অধীন ছিল, কিন্তু অবশালম তাদের উত্তেজিত করে পিতার বিরুদ্ধাচরণ করালেন। সুতরাং দাউদের ও তাঁর সৈন্যমণ্ডলীর প্রতি তাদের তিক্ত মনোভাব ছিল। সেই প্রকার দাউদের সভাসদ সৈন্যমণ্ডলীর অবশালম ও তাঁর সৈন্যদের প্রতি তিক্ত ভাব ছিল, কিন্তু দাউদের মনে তিক্ততা ছিল না। এর প্রমাণ আমরা পাই যুদ্ধে যাওয়ার পূর্বে দাউদ তাঁর তিনজন সেনাপতিকে নির্দেশ দিলেন, তোমরা স্মরণে রেখো অবশালম আমার পুত্র, সে যেন নিরাপদ থাকে, তার কোনো ক্ষতি করো না। অবশালম মূর্খতার কাজ করেছিলেন, তাঁর পিতা ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা ও বীর, পর্বতে ও জঙ্গলে যুদ্ধ বিষয়ে পারদর্শী এবং তাঁর সঙ্গী সেনাপতি তিনজন যুদ্ধবাজ অভিজ্ঞ, যুদ্ধ বিষয়ে কলাকৌশল রচনায় তাঁদের সমকক্ষ তখন কিন্তু কেউ ছিল না। সেই তুলনায় অবশালমের সৈন্যমণ্ডলী নতুন ও অনভিজ্ঞ, সুতরাং যুদ্ধে তারা পরাজিত হলেন। দাউদের প্রধান সেনাপতি জোয়াব অবশালমকে নাগালের মধ্যে পেয়ে বর্ষাবিদ্ধ করলেন। অবশালম শত্রু হলেও দাউদের কাছে পুত্র, তাই তার প্রতি ক্ষমা দিয়ে রেখেছিলেন, কিন্তু জোয়াব অবশালমকে শত্রু গণনা করেছিলেন এবং তার প্রতিশোধ গ্রহণও করলেন। দাউদ তার পরামর্শদাতাদের পরামর্শ অনুযায়ী প্রাণ ভয়ে পালিয়ে যাননি, কিন্তু রাজধানীর বাইরে নিজ সৈন্যশ্রেণীকে পুনর্বিন্যাস করবার জন্য, ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনার জন্য সাময়িকভাবে পশ্চাদপসরণ করেছিলেন। পুত্রের মৃত্যুতে দাউদের হৃদয় ও মনোবল ভেঙে পড়েছিল। যদিও তিনি পুনরায় সিংহাসন গ্রহণ করেন, তবুও মনে হয় যে তাঁর মনোদুঃখ কোনদিন দূর হয়নি। দাউদ রাজধানী জেরুসালেম থেকে সরে যাওয়ার পর রাজ্যে বিশৃঙ্খলা এসেছিল এবং মন্দিরে সত্য ঈশ্বরের আরাধনা বন্ধ হয়ে গিয়েছিল। তিন পদে দেখুন, ১১ গীতে তিন পদে লেখা আছে, যদি মূল বস্তু সকল উৎপাটিত হয় তবে ধার্মিক কি করিবে। আজকের দিনে ঈশ্বরের ক্ষমতাকে, ঈশ্বরের বাক্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। নৈতিক চরিত্র গঠন, নতুন মরালিটি, এই সকল বিষয়ে গবেষণা করা হচ্ছে, অর্থাৎ নতুন ধরনের নৈতিকতা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। সর্বধর্ম সমন্বয় চিন্তা করে এই বিষয়ে বার করতে চাইছে, নূতন নীতিবাক্য রচনা হচ্ছে। বাইবেলের নীতিবচন নতুন কথা দিয়ে কোন বিশেষ মানুষের নামে চালানো হচ্ছে। বাইবেল বলছে বাইবেলের কোন কথায় ভাঁজ দিও না। নূতন মতবাদে পাপের দিকে ঠেলে দিচ্ছে, এই অবস্থায় ধার্মিকের কাজ কি, গীতকার কি বলেন তা আমরা শুনি। ১১ গীতে ৪ পদে লেখা আছে, সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সদাপ্রভু তাহার সিংহাসন স্বর্গে, তাহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাহার চক্ষুর পাতা মনুষ্য সন্তানদের পরীক্ষা করিতেছে। ঈশ্বর আমাদের নিরীক্ষণ করছেন, ঈশ্বর কেবল দেখছেন না, তিনি মনোযোগ দিয়ে দেখছেন আমাদের প্রতিটা গতি, প্রতি পদক্ষেপ লক্ষ্য করছেন। বৈজ্ঞানিক যখন পরীক্ষা নিরীক্ষা করেন, তার দৃষ্টি পরীক্ষিত বস্তুর প্রতি স্থির থাকে, কেননা প্রতি দণ্ড, প্রতি মুহূর্তের পরিবর্তন ক্রিয়া তার কাছে মূল্যবান। মানুষ জীবনে চলার পথে কখন যে বিপদ এসে পড়বে, সমস্যা এসে ঘিরে ধরবে কে জানে। আর হয়তো এমন বিপদ এসে পড়ে যখন মনে হয় পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। মানুষ যে সাঁতার জানে না, জলে ডুবে যাবার সময় সামান্য খড়ের কুটাও সামনে থাকলে আঁকড়ে ধরে বাঁচবার আশায়। মানুষ বিপদের মাঝে যখন অনন্যপায় হয়, শেষ চেষ্টা করে ঈশ্বরকে জড়িয়ে ধরতে। ধার্মিক ব্যক্তি কিন্তু বিপদ দেখলেই ঈশ্বরকে জড়িয়ে ধরে, বলে ঈশ্বর আমার পক্ষে আশ্রয় ও বল। অব্রাহাম ওই অবস্থায় পড়েছিলেন, লেখা আছে অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন, অর্থাৎ অব্রাহাম ঈশ্বরকে তার দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলেন। আমরা ওইভাবে ঈশ্বরকে ধরতে পারি, তিনি আমাদের কখনো দূর করে দেন না, যতই আমরা অধার্মিক হই না কেন। এই কারণেই বাইবেলে ঈশ্বরের প্রেম কি অপূর্বভাবে প্রকাশ পেয়েছে। ১১ গীতে ৫ পদে, সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্মপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন। আমরা পরীক্ষা কথাটি যে অর্থে নিয়ে থাকি এখানে ঠিক সেইভাবে নেব না, এটা হচ্ছে তিনি আমাদের যাচাই করেন। বাড়িতে ছোট শিশু থাকলে আমরা যেমন ছোট শিশুকে জিজ্ঞাসা করি কাকে বেশি ভালোবাসো, শিশু কিছু হয়তো বলে, কারো দিকে আঙ্গুল দিয়ে দেখায়, আমরা তাকে নিয়ে আমোদ করি। জানি সে ভালোবাসার কিছু বোঝে না, কিন্তু যে বোঝে তাকে যখন ওই প্রশ্ন করি, সে তার অন্তরে কথাটা বিবেচনা করেই উত্তর দেয়। আমরা তার ভালোবাসার চিহ্ন চাই, প্রমাণ চাই। ঈশ্বর অব্রাহামকে বলেননি কি তোমার একমাত্র পুত্রকে মরিয়া পর্বতে আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। আর অব্রাহামের খড়গ পুত্রের উপর নেমে আসার আগেই তিনি অব্রাহামকে বিরত করেছিলেন। ভক্তজনের জীবনে পরীক্ষা আসার অর্থ এই নয় যে তিনি আমাদের ঘৃণা করেন। ঈশ্বর আমাদের পরীক্ষা করেন আমাদের ভালোর জন্য এবং তাঁর গৌরবের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় সেই বিষয় ভুলে যাই যে ঈশ্বর আমাদের জীবনে যে পরীক্ষা আসতে দিয়েছেন তা আমাদের জীবনেই মঙ্গলের জন্য। যারা দুষ্ট এবং দুষ্টতা, মন্দ কার্য, বিশৃঙ্খলা ভালোবাসে, ঈশ্বর তাদের ঘৃণা করেন। আপনার যদি ধারণা হয় যে ঈশ্বর প্রেমময়, স্নেহশীল, কোমল প্রাণ, তাহলে বলব গীতসঙ্গীতার গীতগুলি মন দিয়ে পড়ুন। ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের বিচার, তাঁর কর্মপ্রণালী বিষয়ে বুঝতে পারবেন। ঈশ্বর দুষ্টদের ভীষণ ঘৃণা করেন। ঈশ্বর শয়তানকে নিশ্চয়ই ভালোবাসেন না, এবং যারা ঈশ্বরের প্রতি ফেরে না তাদেরও ঘৃণা করেন। আমরা শুনি ঈশ্বর পাপীকে ঘৃণা করেন না, কিন্তু পাপকে ঘৃণা করেন। এখন পাপী যদি পাপের মধ্যেই পড়ে থাকে, পাপ সম্বন্ধে সচেতন না হয়, অনুশোচনা না করে, অনুতপ্ত না হয়, সে কি ঈশ্বরের বন্ধু হতে পারে? সে তো জেনে শুনেই ঈশ্বরের শত্রু হয়। একজন পাপী যখন পাপের থেকে উঠে ঈশ্বরের চরণতলে আসে, তখনই তিনি তার ঘৃণাভাব ত্যাগ করে পাপমুক্ত লোককে ভালোবাসেন। ঈশ্বর যখন পাপীকে ক্ষমা দেন, তখন তিনি তার আর পাপ সকল স্মরণ রাখেন না। দাউদও তো মহাপাপ করেছিলেন, কিন্তু অনুশোচনা অনুতাপের মধ্যে দিয়ে ক্ষমা লাভ করেন। ঈশ্বর নরম্য না, ভদ্রলোক নন, তিনি পাপ বিষয় বড় কঠিন। ১১ অধ্যায় ৬ পদে লেখা আছে, তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষণ করিবেন, অগ্নি গন্ধক উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের পেয় দ্রব্য। বর্তমানকালে দুষ্টতার পানপাত্র পূর্ণ হচ্ছে, এবং ঈশ্বর ছেড়ে দিয়েছেন যেন পূর্ণ হয়। একথা সত্যি যে দুষ্টেরা ধনী হচ্ছে, জগতের চোখে উন্নত হচ্ছে, হয়তোবা জাগতিক সুখে মশগুল হচ্ছে, কিন্তু চিরকাল কি এইভাবে চলবে? আপনি বলবেন কেন? সূর্য উঠছে সবার জন্য, বৃষ্টি হচ্ছে সবার জন্য। হ্যাঁ, এ কথা সত্যি, কিন্তু দিন এগিয়ে আসছে যখন বৃষ্টি নয় কিন্তু অগ্নি ও পাশ বর্ষণ করবেন। এখন দুষ্টদের দিন, তখন প্রভুর দিন হবে। ১১ অধ্যায় ৭ পদে এই কথা লেখা আছে, কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন, সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। ঈশ্বর ধার্মিকতা ভালোবাসেন। শেষ দিন, যাতনার দিন, আমাদের এই জগৎ থেকে স্বর্গের দিকে দেখতে হবে এবং আমরা ঈশ্বরের শ্রীমুখ দর্শন করব। কত আনন্দের কথা গীতকার আমাদের সামনে রেখেছেন। এবারে আমরা আসি পরের গীতে, অর্থাৎ ১২ গীতে। ভাবুকতি হিসাবে গীত ১২ এর আগের গীত ১১ গীতেরই অনুরূপ। এখানে আমরা দেখব মহাক্লেশের সময় অধার্মিকের মাঝে ধার্মিক। এই গীতে শেষ পরিণতি উল্লেখিত হয়েছে। মহাক্লেশের দিনে যখন ইসরায়েলের অবশিষ্টাংশের উপর সেই ক্লেশ ছেয়ে আসবে আর বিশ্বাসী বর্গের উপরে চেপে আসবে, তখনকার ছবি। প্রথম পদেই আমরা লক্ষ্য করি, ঈশ্বরহীন অবস্থা ইসরায়েলের মধ্যে, এমনকি মণ্ডলীর মধ্যেও ওই একই অবস্থা। সদাপ্রভু ত্রাণ কর, কেননা সাধু লোপ পাইল, মনুষ্য সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল। আজকের দিনে জগতের দিকে তাকালে মনে হয় মহাক্লেশ বুঝিবা শুরু হয়েছে, এবং আরও অনেকের মনে হচ্ছে, এলিও যেমন বলেছিলেন, হে সদাপ্রভু, আমি একা, কেবল মাত্র আমি তোমার উপাসক অবশিষ্ট আছি, আর সবাই তোমায় ত্যাগ করেছে। তেমনি ঐসব বিশ্বাসীরাও বলছেন, আমি কেবল, আমি একাই অবশিষ্ট আছি। প্রভু যীশু বলেছেন, এ তো যাতনার আরম্ভ মাত্র, এ সকল তোমাদের জন্য চিহ্ন। হ্যাঁ, সেই মহাক্লেশ যে কোনো সময় আসবে মানুষ জানে না, কিন্তু তিনিই জানেন, যার কাছে জগতের পরিকল্পনা, ব্লু প্রিন্ট রাখা আছে। দিকে দিকে, রাজ্যে রাজ্যে, জাতির মধ্যে, জনে জনে ঈশ্বরকে ত্যাগ করবে, ঈশ্বর বিদ্রোহী হবে, ঈশ্বর নিন্দুক হবে। আজকের দিনে প্রচুর মাত্রায় লোক ঈশ্বরবিহীন হতে শুরু করেছে, সামাজিক ও মাণ্ডলিক শৃঙ্খলা বিপর্যস্ত হচ্ছে, মানুষ স্বেচ্ছাচারী হয়ে পড়ছে। তাই গীতকার বলছেন ১২ অধ্যায় বা ১২ গীতের ২ পদে, প্রতিজন প্রতিবাসীর সহিত অলিক কথা কয়, চাটুবাদী ওষ্ঠা ধরে ও দ্বিধা চিত্তে কথা কহে। এখন সেই সময় উপস্থিত যখন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে সত্যকে প্রকাশ করতে হবে। এমন হবে না যে মানুষের সামনে একরকম কথা হবে আর তার পেছনে আর এক রকম কথা। গীতকার বলছেন দ্বিধা চিত্তে কথা বলা। ইংরেজিতে এই কথাটা বলা হয়েছে ডাবল হার্ট। এই প্রকার লোকদের ঈশ্বর তো ভালোবাসেন না, ঘৃণা করেন, এমনকি জগতের মানুষেরাও ঘৃণা করে। সোজা কথায় আমরা বলি দুমুখো মানুষ, আবার কেউ কেউ বলি দুমুখো সাপ। ১২ অধ্যায় ৩-৪ পদে লেখা আছে, সদাপ্রভু সমস্ত চাটুবাদী ওষ্ঠাধর ও দর্পবাদী জিহ্বা কাটিয়া ফেলিবেন, উহারা বলে আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব, আমাদের ওষ্ঠ আমাদেরই, আমাদের কর্তা কে? গীতকার অহংকারীদের বিষয় উল্লেখ করছেন। অহংকারী কারা? যারা দ্বিধাচিত্তে কথা বলে। কেন তারা বলে, আমরা এত কথা বলছি, মন্দ কথা উচ্চারণ করছি, অশ্লীল কথা বলছি ও আলোচনা করছি, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলছি, কই ঈশ্বর আমাদের কি করছেন? আমার জীব আছে, বলবো, জীবের জোরে উঠব, উন্নত হব, দমন করব, আত্মপ্রশংসা করব, এক কথায় যা খুশি তাই বলবো, কার কি বলার আছে? জীব আমার কারো কিছু বলার নাই, জীব আমার। এই মতো লোকদের মধ্যে একটা অহংকারের লক্ষণ এবং ঈশ্বরের বিরুদ্ধে কথা বলাটা বচসা। এই মতো লোকেরাই অবিশ্বাসী এবং ঈশ্বর অবিশ্বাসীদের বিনষ্ট করেন। যিহূদা বলেছেন, মিশর দেশ হইতে প্রয়াদিওকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসী দিওকে বিনষ্ট করিয়াছিলেন। ইসরায়েল জাতির যারা মিশর দেশ থেকে বার হয়েছিল প্রায় সবাই ঈশ্বরে বচসা করেছিলেন, তাই তারা দুগ্ধমধু প্রবাহিত দেশে প্রবেশ করতে পারেননি। কিন্তু আমরা দেখি যে তাদের পরবর্তী বংশই কনানে প্রবেশ করেন। ঈশ্বরের চোখে কেবল মানুষ নয়, স্বর্গদূতরাও ছাড়া পান না। দেখুন যিহূদা বাইবেলের নতুন নিয়মে যিহূদার পত্র ৬ পদে লেখা আছে, এখানে আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। আর এক কথায়, যারা নিরশ্বরবাদী তারা মিথ্যাবাদী। এখন আমরা দেখব ঈশ্বরের লোক কারা, ঈশ্বরের লোকেরা কেমন। বারোর গীতে ৫ পদে, এবং দেখব এও যে তাদের কি হবে। দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত আমি এক্ষণে উঠিব, ইয়া সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষী ত্রাণ করিব। দুঃখী জনের দুঃখ ঈশ্বরই বোঝেন, দীনহীনের দুর্দশার প্রতি ঈশ্বরের দৃষ্টি থাকে। ঈশ্বর ভক্তজন বিপদে ঈশ্বরের শরণ লয়, ঈশ্বর উদ্ধার করেন। এই জগতে ত্রাণাকাঙ্ক্ষীদের জন্যই প্রভু যীশু নিজেকে সেই ক্রুশবলির উপরে উঠালেন। সর্বকালের সকল ত্রাণাকাঙ্ক্ষীর জন্যই মহাপরিত্রাণ যজ্ঞ তিনি সাধন করলেন। প্রান্তরে মৃতপ্রায় জন আমরা দেখি যাত্রা পুস্তকে, পেতলের সাপের দিকে দৃষ্টিপাত করে জীবন পেয়েছিল। ঠিক তেমনি প্রভু যীশু নিজেকে ক্রুশে টাঙালেন যেন আত্মাতে দীনহীন জন স্বর্গরাজ্যে অধিকার পায়, শোকার্তজন যেন সান্ত্বনা পায়, ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত জন পরিতৃপ্ত হয়। দাউদ লিখছেন, ঈশ্বর বলেছেন তিনি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করেন। ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন উৎসাহজনক প্রতিশ্রুতি, তিনি নিরাপদ আশ্রয় রাখবেন। ৬ পদে লেখা আছে, এখানে সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, সাতবার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। দুষ্ট ব্যক্তিরা নানা প্রকার চাটুবাদ করে, মিথ্যা প্রতিশ্রুতি শোনায়, ওষ্ঠের সান্ত্বনাও দেয়। ঈশ্বরের বাক্য শুদ্ধ নির্মল, আর কিনা বলা হয়েছে যে নির্ভরযোগ্য আশাপ্রদ ও সত্য। এই জন্য আমাদের উচিত অধিক সময় আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে ব্যয় করি। তার বাক্য আমাদের জীবনে দুর্গস্বরূপ, যাতে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি। কত সময় আমরা ঈশ্বরের বাক্যে কাটাই প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন? ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আলোস্বরূপ, অন্ধকারে চলতে আমাদের সাহায্য করে। ঈশ্বরের বাক্য মধুর থেকেও মিষ্ট, আমাদের প্রাণ চুড়ায়, আমাদের জীবনের তিক্ততা দূর করে দেয়। প্রভুর বাক্য আমরা আজকে জানলাম দুর্গস্বরূপ আমাদেরকে রক্ষা করে। শয়তান যখন আমাদেরকে পরীক্ষা করে, জগৎ যখন বিভিন্ন প্রশ্নবাণে আমাদেরকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করে, তখন ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসি। সেখানে আছে সান্ত্বনা, শক্তি, সাহচর্য এবং উপায়। মনে রাখব, ঈশ্বরের বাক্য শুধু মানসিক কোন শান্তি এটুকু নয়। ঈশ্বরের বাক্যে আমাদেরকে প্রকৃত জ্ঞান বুদ্ধি দেয় যে সংকটকালে আমরা কেমনভাবে চলব, এবং তিনি যে সুপ্রাপ্য সহায় তা আমরা বুঝি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যে তিনি মহান এবং তিনি আমাদের জন্য এক উপায় করেছেন, যে উপায় হল যেন আমরা তার বাক্যের মধ্যে দিয়ে তার পরিকল্পনা জানি এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমরা তাকে আমাদের দুঃখ কষ্ট জানাই। এই দুটি পথের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে শুদ্ধ রাখি এবং সকল পরীক্ষা প্রলোভনের উপরে জয়লাভ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি তোমার অপূর্ব জীবন্ত বাক্যের জন্য যা তুমি আমাদের প্রত্যেকের জন্য দিয়েছ, যেন তা পাঠে ও ধ্যানে আমরা যেন তোমার ইচ্ছা পরিকল্পনা বুঝি। তুমি আমাদের জানিয়েছ তোমার বাক্য দুর্গস্বরূপ, আমরা যেন তাতে আশ্রয় নিই, কারণ তোমার বাক্যের মধ্যেই রয়েছে তোমার ইচ্ছা পরিকল্পনা, তোমার বাক্যের মধ্যেই রয়েছে তোমার মন। তাই তোমায় ধন্যবাদ দিই আমরা তোমাকে জানতে পারি, তোমার মনকে জানতে পারি, তোমার পরিকল্পনাকে জানতে পারি। আমাদেরকে সেই বিশ্বাস দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, যেন আমরা তোমার বাক্যে আরো বেশি অধিক মনোযোগ করতে পারি এবং তা অধ্যয়ন করি, ধ্যান করি, যার মধ্যে দিয়ে তোমার গভীর বিষয় সকল যেন আমরা উপলব্ধি করি। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
আকাশ যেমন ছিল তেমনি আছে, থাকে হায় অর্থের লোভে আজ নানান পেশায়, পাগলের মতো সে নিজেকে জড়ায়। সময় এসেছে এখন মনকে ফেরাও, ওগো পথ হারা তুমি হাতটি বাড়াও, যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও না কো তাহারে।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনে বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।